আমার পথ আদর্শ কোরআন, শিফার নূর কোরআন কোরআন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আরো একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার বিশেষ ধারাবাহিক এক অনুষ্ঠান, যার নাম হচ্ছে কুরআনি সুরার ফজিলত। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, যে যেখান থেকে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠান অর্থাৎ কুরআনি সুরার ফজিলত, এই অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে কুরআনে পাকের যে সুরাসমূহ রয়েছে, কুরআনে পাকের সর্বমোট 114টি সুরা রয়েছে, 114টি সুরার আমরা ফজিলত সম্পর্কে জানার চেষ্টা করি, এই সুরার কিছু তথ্য এবং এই সুরার কিছু আলোচ্য বিষয় সম্পর্কে সংক্ষেপে জানার চেষ্টা করি। আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা একটি সুরা নিয়ে আলোচনা করব। কোন সুরা নিয়ে আলোচনা করব তা আমরা জানব। এর শুরুতে আসুন আমরা প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করা ফজিলত সম্বলিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করি। আপনার আমার নবী, রহমতুল নবী, রহমতুল্লিল আলামিন, শফিল মুজনবিন, রসুল করিম, রউফুর রহিম, আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দুরুদে পাক পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, একটু চিন্তা করি, আমরা প্রতিদিন 50 বার মাত্র দুরুদে পাক পাঠ করব। এই 50 বার দুরুদে পাক পাঠ করতে হয়তোবা আমাদের সর্বোচ্চ 4-5 মিনিট সময় লাগবে। এই সময় আমরা 50 বার দুরুদে পাক পাঠ করব, এর বরকত, এর ফজিলত এমন হবে কিয়ামতের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে মুসাফা করবেন। সৌভাগ্যবান ওই আশিকের রাসূল, সৌভাগ্যবান ওই ব্যক্তি যে প্রতিদিন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করে 50 বার করে, কমপক্ষে 50। অনেক আশিকের রাসূল আছেন যারা 50-এরও অধিক বার দুরুদে পাক পাঠ করেন। আমরাও নিয়ত করে নিই ইনশা আল্লাহ তালা কিয়ামতের দিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করার সৌভাগ্য অর্জন হবে। এজন্য দুনিয়াতে আমরা প্রতিদিন কমপক্ষে 50 বার দুরুদে পাক পাঠ করব ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান কুরআনি সুরার ফজিলত। আজকে এই অনুষ্ঠানে আমরা একটি সুরা নিয়ে উপস্থিত হয়েছি, যে সুরা সম্পর্কে আমরা আলোচনা করব। দর্শকবৃন্দ, আমরা জানি কুরআনে পাকে 114টি সুরা রয়েছে, এর মধ্যে কিছু সুরা মক্কা অবতীর্ণ হয়েছে, কিছু সুরা মদিনায় অবতীর্ণ হয়েছে। আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা একটি সুরা নিয়ে আলোচনা করব, যেই সুরা মক্কায় অবতীর্ণ হয়েছে। জি হ্যাঁ দর্শকবৃন্দ, আর এটি কুরআনে পাকের 15 এবং 16 পারায় রয়েছে। এই সুরাটি খুবই প্রসিদ্ধ এবং এই সুরার মধ্যে কয়েকটি ঘটনাও খুবই প্রসিদ্ধ। জি হ্যাঁ দর্শকবৃন্দ, গত পর্বে আমরা বলেছিলাম, আজকের পর্বে আমরা ইনশাআল্লাহ তাআলা এই সুরাটি নিয়ে আলোচনা করব, আর এই সুরার নাম হচ্ছে সুরা কাহাফ। জি হ্যাঁ দর্শকবৃন্দ, অনেকে হয়তো কাহাফ, সুরা কাহাফের মধ্যে যে ঘটনাগুলি রয়েছে এই ঘটনাগুলি আমরা অনেকে অবগত আছি। আজকে ইনশাআল্লাহ তাআলা এই সুরা কাহাফ সম্পর্কে শ্রবণ করব। তাফসিরে খাজিনের মধ্যে রয়েছে যে এই সুরাটি মক্কায় মুকারামায় অবতীর্ণ হয়েছে। জি হ্যাঁ দর্শকবৃন্দ, এই সুরা, সুরা কাহাফ মক্কায় অবতীর্ণ হয়েছে। আজকে ইনশাআল্লাহ তাআলা জানব এই সুরার মধ্যে কয়টি আয়াত রয়েছে, কয়টি রুকু রয়েছে, সুরা কাহাফ এর নাম কাহাফ কেন হলো সেটা জানবো, সুরা কাহাফের কিছু ফজিলত আমরা শ্রবণ করব, পাশাপাশি এই সুরার মধ্যে কোন কোন বিষয় আলোচনা হয়েছে তাও আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন আমরা শুনি এই সুরার মধ্যে কয়টি রুকু, কয়টি আয়াত রয়েছে। বর্ণিত হয়েছে যে এই সূরার মধ্যে 12টি রুকু রয়েছে এবং 111টি আয়াত রয়েছে। জি হ্যাঁ দর্শকবৃন্দ, আর এই সূরার নামকরণ করা হয়েছে এইভাবে এর সাথে সম্পর্ক রেখে যে কাহাফ এর অর্থ হচ্ছে পাহাড়ি গুহা, পাহাড়ের মধ্যে যে গুহা থাকে ওই পাহাড়ি গুহা, এই কাহাফ শব্দের অর্থ পাহাড়ি গুহা। আর এই সূরার মধ্যে 9 নম্বর আয়াত থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত ওই পাহাড়ি গুহার মধ্যে কতিপয় যুবক আল্লাহ তাআলার নেককার বান্দা তারা অবস্থান করেছিলেন, বহুদিন তারা অবস্থান করেছিলেন। তো ওই ঘটনাকে কেন্দ্র করে, ওই পাহাড়ি লোকদেরকে কেন্দ্র করে এই সূরার নামকরণ করা হয়েছে কাহাফ, অর্থাৎ পাহাড়ি গুহায় বসবাসকারী যে নেককার বান্দা ছিল তাদের সাথে সম্পর্ক রেখে এই সূরার নাম করা হয়েছে সূরা কাহাফ। দর্শকবৃন্দ, আমরা শুনলাম যে সূরা কাহাফ কাদেরকে কেন্দ্র করে রেখেছে, তো আমরা জানব এই সূরার কিছু ফজিলত সম্পর্কে। এই সূরার ফজিলতের মধ্যে এসেছে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম রাউফুর রহিম রাসূল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করে নিবে, মনে রাখবে মুখস্থ করে নিবে, সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা জানি দাজ্জালের ব্যাপারে, দাজ্জাল যখন আসবে, দাজ্জালের যখন আগমন হবে লোকজনের ইমান হাতে রাখা অনেক কষ্ট হবে। দাজ্জাল সে তার নিজস্বভাবে মানুষকে জান্নাত দেখাবে, সেদিকে ধাবিত করবে, কিন্তু তার যে জান্নাত দেখানো এটা প্রকৃতপক্ষে জাহান্নাম। তো যারা তার কথা না শুনবে তাদেরকে সে হত্যা করবে। মুমিনরা এই দাজ্জালের কারণে সবাই মদিনার দিকে, আরবের দিকে ছুটে বেড়াবে। তো এই দাজ্জালের ঘটনা যদি আমরা বলতে যাই, আরেকটি পর্ব চলে যাবে, যেহেতু এটা আমাদের বিষয়বস্তু নয়, আমরা সূরা কাহাফ সম্পর্কে জানবো। তো এই সূরা কাহাফের প্রথম 10 আয়াত যদি আমরা মুখস্থ করে নিই তাহলে কি হবে, এই যে দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আমরা রক্ষা পাবো ইনশাআল্লাহ আজ্জাবজাল। 10 আয়াত মুখস্থ করতে কতটুকুই বা সময় লাগবে, আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহ তালা এই দাজ্জালের ফিতনা, অনেক বড় এক ফিতনা, কিয়ামতের পূর্বে অনেক বড় ফিতনা দাজ্জালের ফিতনা, এই ফিতনা থেকে বাঁচার জন্য ইনশাআল্লাহ তালা আমরা সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করে নিব ইনশাআল্লাহ আজ্জাবজাল। একটি হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে, মুস্তাদরাকের মধ্যে বর্ণিত হয়েছে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ এর তিলাওয়াত করবে সে পরবর্তী জুমা পর্যন্ত তার জন্য বিশেষ নূরের আলো থাকবে। সুবহানাল্লাহ। চিন্তা করি, যদি আমি জুমার দিন সূরা কাহাফ এর তিলাওয়াত করি পরবর্তী জুমা পর্যন্ত আমার জন্য এক স্পেশাল বিশেষ নূর আলো দিতে থাকবে আমাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সংক্ষিপ্তভাবে আমরা এই সূরার ফজিলত শ্রবণ করলাম, 2টি ফজিলত আমরা শ্রবণ করলাম, আমরা নিয়ত করি এই আমলটি আমরা করতে থাকবো ইনশাআল্লাহ তাআলা। এক তো প্রথম 10 আয়াত আমরা মুখস্থ করে নিব, নাম্বার 2 হচ্ছে আমরা জুমার দিন সূরা কাহাফের তেলাবাত করবো ইনশাআল্লাহ আজ্জাবজাল। দর্শকবৃন্দ, এই সূরার মধ্যে, সূরা কাহাফের মধ্যে কি কি বিষয়ের আলোচনা এসেছে, এই আলোচনাগুলি আমরা সংক্ষিপ্তভাবে শ্রবণ করার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। এই সূরার মধ্যে দর্শকবৃন্দ বেশ কয়েকটি ঘটনা, প্রসিদ্ধ ঘটনার আলোচনা হয়েছে, আজকে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। যদি আমরা দেখি এই দর্শকবৃন্দ, আমরা যদি একটু লক্ষ্য করি, বোঝার চেষ্টা করি যে এই সূরার মধ্যে কোন বিষয় আলোচনা করা হয়েছে, তো এই সূরার মধ্যে মূল যেই আলোচনার বিষয়, আলোচ্য বিষয় তা হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই আসহাবে কাহাফ, যে কাহাফবাসী ছিল, যে গুহার মধ্যে যারা নেককার ব্যক্তিরা ছিল তাদের ব্যাপারে এবং হযরত যুলকারনাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কাফিররা যেই প্রশ্নগুলো করেছিল ওই প্রশ্নগুলোর ব্যাপারে উত্তর দেয়া হয়েছে। এই সূরার মধ্যে 2টি বিষয় খুবই আলোচ্য বিষয়, একটি হচ্ছে আসহাবে কাহাফ, এদের আলোচনা করা হয়েছে। আরেকটা হচ্ছে জুলকারনাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করেই এই ঘটনাগুলো এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। 9 নম্বর থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত আসাবে কাহাফের ঘটনা বলি। 9 নম্বর আয়াত থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত আসাবে কাহাফের ঘটনাগুলি বর্ণনা করা হয়েছে। এবং এই ঘটনার মধ্যে যে সকল লোক ছিল তাদের জন্য তারা আমাদের জন্য উত্তম এক উদাহরণ। আসাবে কাহাফ তারা 7 জন ছিলেন এবং তাদের সাথে এক কুকুর ছিল তিতমির। তো তারা ওই সময়কার যে বাদশাহ ছিল ওই বাদশাহ জুলুম নির্যাতন থেকে বাঁচার জন্য, ওই বাদশাহ খুবই খারাপ ছিল ইবাদত বন্দেগীর ব্যাপারে, সে অনেক বাধা দিত, বিভিন্ন নির্যাতন করত, অর্থাৎ বর্বর ছিল, নৃশংস ছিল। তো তার থেকে বেঁচে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য ওই 7 ব্যক্তি আসাবে কাহাফের 7 জন লোক তারা কি করলো, ওই গুহার মধ্যে, পাহাড়ি গুহার মধ্যে চলে গেল, সেখানে গিয়ে আল্লাহ তাআলা ইবাদত করলো এবং একটি কুকুর তাদেরকে পাহারা দিত। এই ঘটনা বর্ণনা করা হয়েছে। এরও বিস্তারিত ঘটনা রয়েছে। পাশাপাশি এর 83 নম্বর থেকে 99 নম্বর আয়াত পর্যন্ত হযরত জুলকারনাইন রাদিয়াল্লাহু তাআলার ঘটনা বর্ণনা করা হয়েছে। জুলকারনাইন রাদিয়াল্লাহু তাআলার ঘটনা থেকেও আমাদের অনেক কিছু শিক্ষা রয়েছে। কেমন? জুলকারনাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি পূর্ব থেকে পশ্চিম সমস্ত জমিনে তিনি বাদশাহ ছিলেন। তিনি বাদশাহ হওয়া সত্ত্বেও তিনি খাওফে খোদা, অর্থাৎ খোদাভীরু ছিলেন। তিনি অন্তত খোদাভীরু ছিলেন এবং তিনি তার যেই প্রজা রয়েছে, তার যেই লোক রয়েছে, তাদের হকের ব্যাপারে তিনি খুবই খেয়াল রাখতেন। তিনি তাদেরকে ওরকম কষ্ট দিতেন না, তাদের উপরে শফকত করতেন, মেহরবানি করতেন, দয়া করতেন এবং তাদের আদল, অর্থাৎ ন্যায়পরায়ণ ছিলেন এবং দয়ালু ছিলেন। এই সকল বিষয়ে বাদশাহ হওয়া সত্ত্বেও পূর্ব থেকে পশ্চিম পুরো জমিনের বাদশাহ তিনি ছিলেন। তো এত বড় বাদশাহ থাকা সত্ত্বেও তার মধ্যে অহংকার ছিল না। কিন্তু আজকাল আমাদের মধ্যে কিছু লোক যখন পদ পেয়ে যায়, যখন কোনো পদবি তার অর্জিত হয়ে যায়, কোনো নেতৃস্থানে যখন সে চলে আসে, তখন দেখা যায় তার মধ্যে হিংসা, অহংকার, গর্ব, আত্মগৌরব, এ সকল বিষয় চলে আসে, মানুষকে মানুষ মনে করে না ছোটভাবে। তো এই সকল বিষয় আমাদের জন্য শিক্ষা। আর এই সূরার মধ্যে, সূরা কাহাফের মধ্যে জুলকারনাইন রাদিয়াল্লাহু তাআলার ঘটনা বলি বর্ণনা করা হয়েছে। এত গেল মূল দুটি বিষয় দর্শকবৃন্দ। এছাড়াও এই সূরার মধ্যে আরও যে সকল বিষয় আলোচনা করা হয়েছে তা হচ্ছে কুরআনে পাকের, কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদের গুণাবলী বর্ণনা করা হয়েছে সূরার মধ্যে। এবং এই সূরার, এই সূরাটি এবং এই সূরার মধ্যে এই কুরআনে পাক, এটি হচ্ছে স্থায়ী একটি কিতাব যা মুসলমানদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে এবং কাফিরদেরকে আজাবের, অর্থাৎ জাহান্নামের যে শাস্তি রয়েছে, জাহান্নামের শাস্তির ভয় দেখিয়েছে। এই কিতাব, এর ব্যাপারে আলোচনা এসেছে। এছাড়াও এই সূরার মধ্যে এই বিষয়টিও বয়ান করা হয়েছে যে যারা কাফির তাদের ঈমান না আনার কারণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে, তারা যে ঈমান আনেনি কাফিররা, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ব্যথিত হয়েছেন। তো এই সকল বিষয় এই সূরার মধ্যে লিপিবদ্ধ রয়েছে, এই সূরার মধ্যে রয়েছে। এছাড়া আমরা যদি দেখি, পর্যালোচনা করি এই সূরার মধ্যে আর কোন কোন বিষয় আলোচনা করা হয়েছে, তাহলে আমরা বুঝতে পারবো এই সূরার মধ্যে আসহাবে কাহাফের ঘটনা বর্ণনা করে হক, যারা সত্য, এটাকে প্রকাশ করা হয়েছে। আর প্রকাশ করার পর যারা কাফির তাদেরকে আজাবের ব্যাপারে ভয় দেখানো হয়েছে এই সূরার মধ্যে, তাদের জন্য যেই শাস্তি তৈরি করা হয়েছে রেডি করা হয়েছে, সে সম্পর্কে বর্ণনা করা হয়েছে এই সূরার মধ্যে। শুধু তাই নয়, এই সূরার মধ্যে নেক আমল যারা করে, নেক আমলকারী মুসলমানদের প্রতিদান জান্নাত এবং এর নিয়ামতের, যারা মুসলমান হবে এবং মুসলমানদের যে জান্নাতের নিয়ামত এবং জান্নাতের মধ্যে কী কী নিয়ামত হবে, এ সকল বিষয়ে এই সূরার মধ্যে আলোচনা এসেছে। এই সূরার মধ্যে এক আমির ব্যক্তি, অর্থাৎ বড়লোক ধনী ব্যক্তির আলোচনা এসেছে, যে খুবই সে অহংকারী এবং কাফির ছিল এবং একজন গরিব ব্যক্তির আলোচনা এসেছে যে মুমিন ছিল, মুসলমান ছিল, তার ঘটনা বর্ণনা করা হয়েছে যেন মুসলমান নিজেদের ব্যাপারে, অর্থাৎ যদি আমরা তন্দ্রস্ত অর্থাৎ দারিদ্র হই, গরিব হই, তাহলে যেন আমরা পেরেশানির শিকার না হই, পেরেশানি যেন না হই, কেননা আমরা মুমিন, আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের মতো মহা দৌলত আমাদেরকে দান করেছেন। যদি আমার কাছে সম্পদ থাকে আর আমার কাছে যদি ইমান না থাকে, তাহলে আমার তো জীবনটা বরবাদ হয়ে যাবে। তো সকল বিষয়ে আলোচনা করা হয়েছে এই সূরার মধ্যে। এর পাশাপাশি মানুষের দুনিয়াবী জীবন যে রয়েছে, এই দুনিয়াবী জীবনের আলোচনা করা হয়েছে এই সূরার মধ্যে। শুধু তাই নয় দর্শকবৃন্দ, এই সূরার মধ্যে দর্শকবৃন্দ যদি আলোচনা আমরা করি, এই সূরার মধ্যে দেখতে পাবো ফেরেশতাদের হযরত আদম আলাইহিসসালামকে সেজদা করার ব্যাপারে, এবং শয়তান সে যে সেজদা করেনি ওই ঘটনা বর্ণনা করা হয়েছে। আমরা সবাই অবগত আছি যখন আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হলো, বানানো হলো, তখন আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে বললেন যে আদম আলাইহিসসালামকে তোমরা সেজদা করো। তখন সবাই সেজদা করেছে এক বাক্যে, আল্লাহ তাআলার বলাতে সবাই এক বাক্যে মেনে নিয়েছিল, কিন্তু ইবলিস শয়তান সেটা মেনে নিতে পারেনি, সে আদম আলাইহিসসালামকে সেজদা করেনি। কেন? অহংকার করেছিল, সে অহংকার করে আদম আলাইহিসসালামকে সেজদা করেনি। আদম আলাইহিসসালাম মাটির তৈরি আর আমি আগুনের তৈরি, এই যে সে সেজদা করেনি এই ঘটনা বর্ণনা করেছে। পরবর্তীত শয়তানকে আল্লাহ তাআলা অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে এবং তাকে অভিশপ্ত করেছে। এরপর এই সূরার 60-82 আয়তে হযরত মুসা আলাইহিস সালাম এবং হযরত খিজির আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করা হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের এই ঘটনাও খুবই চমৎকার দর্শকবৃন্দ। এই ঘটনাগুলো, বিশেষ করে কয়েকটি ঘটনার কথা বলা হলো। এক তো আসহাবে কাহাফ, এরপরে হযরত যুলকারনাইন রাদিয়াল্লাহু তাআলার ঘটনা, পাশাপাশি এই মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম এর ঘটনা। এই ঘটনাগুলো আমরা বিস্তারিত জানার চেষ্টা করি, বিস্তারিত আমরা অধ্যয়ন করার চেষ্টা করি। এজন্য বলবো যে আপনারা কোরআনে পাক তিলাওয়াত করেন, কোরআনে পাকের অর্থ বুঝে তিলাওয়াত করুন, কোরআনে পাকের তাফসীর পড়ুন, কোরআনে পাকে যে ঘটনাবলি রয়েছে এগুলো আমরা অধ্যয়ন করি। আমাদের জীবনে চলার জন্য অনেক বিষয়, শিক্ষণীয় বিষয় আমরা জানতে পারবো এই ঘটনাগুলো থেকে। এই কোরআনে ঘটনা উদাহরণ দিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন যে আমরা আমাদের জন্য আমাদের দৈনন্দিন জীবনে আমরা কি করব, কি আমরা করব, কি পরিত্যাগ করব, ঘটনার মাধ্যমে আমাদেরকে বুঝিয়েছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে পাকের ঘটনাবলি অধ্যয়ন করার তৌফিক দান করুক, অধ্যয়ন করে নিজের জীবনকে সুন্দরভাবে পরিচালিত করার তৌফিক দান করুক। এছাড়া এই সূরার মধ্যে সূরার শেষের দিকে কাফিরদের যে আমল বরবাদ হয়ে যাওয়া এবং নষ্ট হয়ে যাওয়া এই ব্যাপারে এলান করা হয়েছে যে কাফির যারা হবে তাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে, তাদের যেই আমল তারা যদি করে থাকে এগুলো জায়া হয়ে যাবে, তো ঈমান যদি না থাকে। এরপর এই সূরার মধ্যে নেক আমলকারী মুসলমানদের যেই নিয়ামতগুলো রয়েছে, নিয়ামত মানে যেই নিয়ামত শেষ হবে না, আল্লাহ তাআলা মুসলমানদেরকে অনেক আমল করার যখন জান্নাতে যাবে এত নিয়ামত আল্লাহ তাআলা দান করবেন যে নিয়ামত কখনো শেষই হবে না, এই নিয়ামতের সুসংবাদ দেয়া হয়েছে এই সূরার মধ্যে, তা লিপিবদ্ধ রয়েছে। শুধু তাই নয় দর্শকবৃন্দ, এই সূরার শেষে এই বিষয় বর্ণনা করা হয়েছে যে আল্লাহ তাআলার যে জ্ঞান রয়েছে, আল্লাহ তাআলার যে জ্ঞান রয়েছে এই জ্ঞানের কোনো শুরু এবং শেষ নেই, অন্ত নেই। অর্থাৎ আল্লাহ তাআলার জ্ঞানকে অনেকে আমরা হয়তো চিন্তা অনেকে চলে আসতে পারে যে আল্লাহ তাআলা কতটুকু জ্ঞানী, আল্লাহ তাআলা এত জ্ঞানী, এত জ্ঞানী, আল্লাহ তাআলার জ্ঞানের কোনো শেষ নেই। তো এই জন্য কোরআনে পাকে যে জ্ঞানগুলো রয়েছে এগুলোই আমরা যদি অধ্যয়ন করি তাহলে এই জ্ঞানগুলো আমরা সম্পূর্ণভাবে নিতে পারবো না। আল্লাহ তাআলার কালাম, কালামুল্লাহ শরীফ, কোরআনুল মজিদ, ফুরকানুল হামিদ, তো চিন্তা করি, চিন্তা করার দরকার নেই। আল্লাহ তাআলার জ্ঞান, আল্লাহ তাআলার জ্ঞান অসমাপ্ত জ্ঞান, যার শুরু নেই শেষ নেই, এখানে আমাদের চিন্তারও কিছু নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আমরা সূরা কাহাফের ব্যাপারে কিছু আলোচনা শ্রবণ করার চেষ্টা করেছি। সূরা কাহাফ কোথায় অবতীর্ণ হয়েছে, জান্নাত মক্কা অবতীর্ণ হয়েছে, সূরা কাহাফের মধ্যে 12টি রুকু রয়েছে, 111টি আয়াত রয়েছে, এই সূরার নামকরণের কারণ কি তাও জানলাম, এই সূরার ফজিলত আমরা শ্রবণ করলাম, প্রথম 10 আয়াত যে ব্যক্তি মুখস্থ করবে সে দাজ্জালের ক্ষতি থেকে, ফিতনা থেকে, ফাসাদ থেকে কি পাবে, মুক্তি পাবে, রক্ষা পাবে, সুরক্ষিত থাকবে। পাশাপাশি জুমার দিন যে ব্যক্তি সূরা কাহাফের তেলাবাত করবে সে পরবর্তী 1 সপ্তাহ জুমা পর্যন্ত তার জন্য একটি বিশেষ স্পেশাল নূর হবে যা তাকে আলো দিতে থাকবে। তো দর্শক বৃন্দ, আমাদের উচিত এই বিষয়গুলো আমরা জানি, এই অনুষ্ঠান দেখি, পাশাপাশি কোরআনে পাকের কোরআনে পাককে বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলার বাণী কোরআনে পাক, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। দর্শক বৃন্দ, আজকে সূরা কাহাফ সম্পর্কে শ্রবণ করলাম, ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আমরা চেষ্টা করব কোরআনে পাকের সূরা কাহাফের পর যে সূরা রয়েছে ওই সূরা সম্পর্কে আলোচনা করার জন্য। আমরা আগামী পর্বে ইনশাআল্লাহ তাআলা সূরা মরিয়াম সম্পর্কে শ্রবণ করব। সূরা মরিয়াম এটি কোথায় অবতীর্ণ হয়েছে, এর রুকু আয়াত সংখ্যা কত, এটি কত পারায় রয়েছে, পাশাপাশি এই সূরার নামকরণের কারণ কি এবং এই সূরার আলোচ্য বিষয়গুলি কি কি রয়েছে এ সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো ইনশাআল্লাহ তাআলা আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে আমরা বিদায় নিব, শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেলের অন্যান্য অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অন্যান্য অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার পথ আদর্শ কোরআন, শিফার নূর কোরআন।